এখন বক্তব্য রাখবেন মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব, প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া। তার বক্তব্যের বিষয় বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক রব্বুল আলামিন। বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক রব্বুল আলামিন।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আর রহমানির রহিমে মালিকে ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সম্মানিত সভাপতি মহতরম ন্যাশনাল আমির সাহেব, প্রিয় ভাই ও বোনেরা যে যেখানেই আছেন, পর্দার আড়ালে বোনেরা, এখন তো বিষয়টা একটু বদলে গেছে। আমার জানা মতে দেশ বিদেশে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন শহর থেকে নিজেদের বাড়িতে বসে তারা অনলাইনের মাধ্যমে অনেকেই আমাদের এই জালসা দেখছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তৃতার বিষয় আপনারা জেনেছেন, বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালক রব্বুল আলামিন। প্রথমে এতটুকু বলা আবশ্যক মনে করি যে আমি যা বলবো এই কথাগুলো আমার নয়, হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, মির্জা গুলাম মোহাম্মদ আলাইহিস সালাম কাদিয়ানি, মসীহ মাউদ আলাইহিস সালামের সূরা ফাতিহার তফসির থেকে নেওয়া। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম যা লিখেছেন, বিশেষ করে সূরা ফাতিহা এর তফসির, এগুলো হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের নিজস্ব নয়। সূরা ফাতিহা তো বলা উচিত যে পুরোটাই আল্লাহ তাআলার তরফ থেকে যে রুহানি জ্ঞান, পবিত্র জ্ঞান মসীহ মাউদকে দেওয়া হয়েছিল তার আলোকে লিখিত। কারণ সূরা ফাতিহার তফসির এযাবৎ কেউ লিখতে পারেননি। আপনারা তফসিরগুলো পড়ে দেখেন, দুই চার পৃষ্ঠার বেশি কেউ লিখতে পারেননি। আর আল্লাহ তাআলার ফজলে মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম অসাধারণ তফসির লিখেছেন। এটা হওয়ারই কথা ছিল, ইঞ্জিলেও ভবিষ্যৎবাণী ছিল যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের যুগে সূরা ফাতিহার যে মাহাত্ম্য সেটা প্রকাশ পাবে। আপনারা জানেন হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো মাদ্রাসায় পড়েননি, কোনো মৌলভী ছিলেন না, মাওলানা ছিলেন না। তার পারিবারিকভাবে ওই যুগে গৃহ শিক্ষক শিক্ষকের মাধ্যমে কিছু আরবি এবং ফার্সি পড়েছিলেন। তারপরে আপনারা জানেন মসীহ মাউদ আলাইহিস সালাম রাত দিন নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, হাদিস পড়তেন, দুরূদ শরীফ পড়তে রত থাকতেন এবং দোয়ারত থাকতেন। ফলে একদিন আল্লাহ তাআলার রুহানিয়াতের জ্ঞান তার উপরে খুলে দেওয়া হয় এবং সবই রুহানি জ্ঞানের আলোকে লেখা, ঐশী প্রদত্ত জ্ঞানের আলোকে, তারপরে বিশেষ করে সূরা ফাতিহা। তো এখানে সূরা ফাতিহার এই তফসিরের মাত্র কয়েকটা পৃষ্ঠার থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি ভয় পাচ্ছি যে কথাগুলো আমি বুঝাতে পারবো কিনা, যেহেতু অনেক গভীর কথা আর অনেক সংক্ষেপ। আগে মনে হয়তো মসীহ মাউদ আলাইহিস সালাম অনেক লিখেছেন, এখন যখন দেখি তখন দেখি যে আসলে অনেক কম লিখেছেন। যা লিখেছেন এটা এত সংক্ষেপ যে এর ব্যাখ্যা না দিলে বোঝা সাধারণ মানুষের জন্য বেশ কষ্টকর। তা আমি তারপরেও চেষ্টা করব যতদূর সম্ভব। মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে আল্লাহ তাআলার মৌলিক বা বুনিয়াদি সিফাত বা গুণাবলী চারটি, রাব্বুল আলামিন, রহমান, রহিম, মালিক, ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা তার মূল নাম, বাকি সবই গুণাবলী। আর এই যে চারটি সিফাত, এটা সৃষ্টির সর্বত্র সারাক্ষণ বিকশিত এবং প্রকাশিত। সবই কিছু পৃথিবীর সৃষ্টি, পৃথিবী না, সৃষ্টির সবকিছু, এই সবকিছুর মধ্যে এই চারটি সিফাত সবসময় বিকাশিত। আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, লাহুল আসমাউল হুসনা, আমরা চিন্তা করতে পারি না কত নাম আছে, সবই মঙ্গলময় এবং কল্যাণময় গুণাবলীর আধার। আল্লাহ তাআলা কোনো অশুভ বা কোনো স্বল্পতা বা কোনো কলঙ্ক আল্লাহর মাঝে নেই, আল্লাহ তাআলা পুরোপুরি পবিত্র। তিনি কারো কাছে নন, আবার কারো থেকে দূরেও নন। লাতাখুজু সিনাতাম আলম, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, নিদ্রায় যান না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সূরা ফাতিহা আরম্ভ হয়েছেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। আর এখানে বলতে হয় যে হুজুর বলছেন যে কোন কিতাবে, পৃথিবীর কোন বইয়ে, কোন ধর্মে আল্লাহ সম্বন্ধে সঠিক তথ্য দেওয়া হয়নি। আল্লাহ সম্বন্ধে সঠিক তথ্য অন্য কোন কিতাবে পাওয়া যায় না। যেরকম কোরআন শরীফে খুবই স্পষ্ট আকারে, পরিপূর্ণ আকারে আল্লাহ তাআলার সঠিক পরিচয় দেওয়া হয়েছে। তো প্রথম পরিচয় হল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, বিশ্বজগতের স্রষ্টা, প্রতিপালক, লালন পালনকারী, তাই তিনি আলহামদুলিল্লাহর যোগ্য, অর্থাৎ তার সমস্ত প্রশংসা তারই জন্য। যত আমরা জ্ঞান অর্জন করি, যত অনুসন্ধান করি, আমরা দেখব যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ব্যতীত আমাদের আর কিছু বলার থাকবে না। মানে সৃষ্টির সর্বত্র এইভাবে আল্লাহ তাআলার এই সিফাতগুলি বিকশিত, আর এত সুনিপুণ, এত সুন্দর, এত এত সুশৃঙ্খল যে আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো বিকল্প নাই। এখন রাব্বুল আলামিনে আসছি। রাব্বুল আলামিনে প্রথম তো রাব, রাব অর্থ আরবি অভিধান অনুসারে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম লিখেছেন মালিক, প্রথম হলো মালিক মানে সর্বাধিপতি, সৈয়দ নেতা, মুদাব্বির পরিকল্পনাকারী, কায়েম তিনি চিরস্থায়ী এবং দায়েম, মুনায়েম মোনেম অর্থাৎ পুরস্কার দাতা, মুতাম্মিম পরিপূর্ণতা দানকারী। তো মালিক অর্থ রাব্বুল আলামিনের প্রথম অর্থ মালিক। তো মালিক অর্থ সবকিছুরই মালিকানা তার, মানে সৃষ্টিতে যা কিছু আছে মানে আল্লাহ ব্যতীত সবই সৃষ্টি তার, এবং কিছু নাই এই আল্লাহ তাআলার মালিকানাধীন সৃষ্টি ব্যতীত। আমরা অনেকে এটা বুঝতে চাই না যে সার্বক্ষণিক আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে আছে সমগ্র সৃষ্টি, আর এটা বুঝতে পারলে অনেক আমাদের লাভ হতো। মানে আমরা এই জন্যই নিরাপদ আছি, আমরা অনেক ভালো আছি সবাই এই জন্যে যে আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদের নিগরানি করছেন, সর্বক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণে রেখেছেন। রাব্বুল আলামিনের মধ্যে সৃষ্টিকর্তা হওয়ার কিছু গুণাবলী আছে, আর বেশিরভাগ সৃষ্টিকর্তা হওয়ার গুণাবলী রহমানের মধ্যে আছে, কিন্তু রাব্বুল আলামিনের মধ্যেও কিছু সৃষ্টির সৃষ্টিকর্তা হিসাবে গুণাবলী রয়েছে। কোরআন শরীফে আছে ওয়াহুয়া রাব্বু কুল্লি শাইইন, হার চিজ, প্রত্যেক জিনিস, বস্তু বা প্রত্যেক জিনিসকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন সৃষ্টি কত এটা তো আমরা আন্দাজ করতে পারি না, একটুখানি ইশারা করি, যদিও পূর্বেও বারবার বলা হয়েছে। আমরা আমাদের পৃথিবীটা সৌরজগতের একটা অংশ, সূর্য এটার কেন্দ্র, আটটা গ্রহ চাঁদ ইত্যাদি নিয়ে আমাদের সৌরজগৎ, সূর্য এটার প্রধান। এরকম হাজার হাজার কোটি কোটি সৌরজগৎ রয়েছে, আর অনেক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি, আর কত গ্যালাক্সি আছে, কত লক্ষ গ্যালাক্সি আমাদের জানা নাই। তারপরে বলা হচ্ছে, কুরআন বলেছে ওয়াসামা বানায়নাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই যে সমগ্র সৃষ্টি গ্যালাক্সি ইত্যাদি এই সবগুলোই সম্প্রসারিত হচ্ছে, বিস্তারিত হচ্ছে, সরে যাচ্ছে বিভিন্ন দিকে, আর মাঝে যখন শূন্য স্থান সৃষ্টি হচ্ছে তখন এখানে আবার সৌরজগৎ সৃষ্টি হচ্ছে। এখানে হযরত খলিফাতুল মাসীহ রাবে রাহমাতুল্লাহ বলতেন যে এই যে সমগ্র যে গ্যালাক্সিগুলো এবং সবকিছু এগুলো যে বিভিন্ন দিকে সরে যাচ্ছে এখান থেকে, হুজুর বলছেন যে একদিকে সরে যাচ্ছে, এখান থেকে বোঝা যায় সম্ভবত সেই দিকে আরও কিছু এমন শক্তিশালী আল্লাহ সৃষ্টি রয়েছে বা কিছু আছে যেই দিকে এগুলো সরে যাচ্ছে। এরপরে আমি রাব শব্দের মূল অর্থে আসছি, ওইটাও মূল অর্থ যেটা বললাম যে মালিক বা সর্বাধিপতি। এরপরে আরেকটা প্রধান মৌলিক গুণ যেটা রাব্বুল আলামিনের মধ্যে রয়েছে সেটা হলো রাব্বুল আলামিন তিনি যিনি সবকিছুকে সৃষ্টির আরম্ভ থেকে পূর্ণতা দান পর্যন্ত নিয়ে যান। মাতৃগর্ভে মায়ের পেটে শিশুর ভ্রূণ সৃষ্টি হয়, সেটা নয় মাসে গিয়ে পূর্ণতা পায়, তারপরে শিশু আকারে ভূমিষ্ঠ হয়, তারপরে সে পূর্ণ মানব আকার ধারণ করে 30-35-40 বছর বয়সে, তারপরে আস্তে আস্তে সে বার্ধক্যে চলে যায়। এই যে একটা কিছুর জন্ম, কিছুর সৃষ্টি এবং এটাকে পূর্ণতা দান করা, এটা রব্বুল আলামিনের বিষয়। রব্বুল আলামিনই সমস্ত সৃষ্টিকে সৃষ্টির গোড়া থেকে পূর্ণতা দান পর্যন্ত নিয়ে যান। এখন দেখেন, রাব্বুল আলামিন ছাড়া তো আমাদের এক মুহূর্ত কোনো উপায় নাই, কোনো গতি নাই, আমাদের সারাক্ষণই রাব্বুল আলামিনের ধরাছোঁয়ার মধ্যে থাকতে হচ্ছে, আমরা এর বাইরে যেতে পারি না। অতএব আমরা এই রাব্বুল আলামিনের ইবাদত না করি তো আর কি করি, আমাদের ইবাদত তো করতে হবে, যেহেতু সবকিছু আমরা এখান থেকে পাচ্ছি। এই যে আমরা খাওয়া দাওয়া করি, আমরা অনেক কিছু খাই বা অনেক কিছু ভোগ করি, অনেক কিছু আমাদের দরকার হয়, সবই রাব্বুল আলামিন সরবরাহ করছেন। আর আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছুই সম্ভব না। মানে আমরা যা খাচ্ছি আমরা মনে করি যে এটা খুব ভালো আমরা খাইলেই হবে, আসলে তা না। আল্লাহ তাআলা যতক্ষণ চান ততক্ষণ এটা আমাদের উপকারে আসে, যেই আল্লাহ তাআলা চান না তখন সাথে সাথে যেটা ভালো উপাদেয় এটাও আমাদের বিপক্ষে চলে যায়। অনুরূপভাবে সবকিছুই মানে সৃষ্টির সবকিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে আছে এবং তিনি তার ইচ্ছা মতো চালাচ্ছেন। এই জন্যই বলা হয়েছে যে সবকিছুই আল্লাহ তাআলার তসবিহ তাহমিদ করছে, কেউ নাই সৃষ্টির মধ্যে যে আল্লাহর অবাধ্য হতে পারে। এই জন্য তসবিহ তাহমিদ করা মানুষের উচিত এবং মানুষ সবচেয়ে বেশি তসবিহ তাহমিদ করার মানুষই বেশি, কিছু আছে যারা স্বীকার করে না। রাব্বুল আলামিন সৃষ্টির সব ক্ষেত্রে এবং সমস্ত ব্যবস্থা অত্যন্ত সুন্দর, এর চেয়ে উত্তম ব্যবস্থা চিন্তা করা যায় না। তিনি এই যে রাব্বুল আলামিনের কথা বলছি, রাব্বুল আলামিন তিনি সমস্ত স্থানের রব, অঞ্চলের রব, তিনি যুগের রব, তিনি সকল কল্যাণ ধারা তারই থেকে উচ্চারিত, তিনি সকল প্রকারের শারীরিক এবং আধ্যাত্মিক শক্তির উৎস বা আধার বা প্রদানকারী, যত প্রকার শরীর বা অস্তিত্ব আছে তারই কল্যাণে লালিত হচ্ছে, সকল অস্তিত্ব সমূহ তারই সাহায্যে এবং আশ্রয়ে নিজ অস্তিত্ব রক্ষা করছে। তার আশ্রয়ের বাইরে বা তার আওতার বাইরে যদি কেউ যায় তাহলে সে বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার আশ্রয়ের বাইরে যাওয়া সম্ভব না। সকল দেশের সকল জাতির মানুষ, সকল শ্রেণীর মানুষ সবই আল্লাহ তাআলার রাব্বুল আলামিনের কল্যাণে পুষ্ট বা কল্যাণ পাচ্ছে, সে কাফের হোক নাস্তিক হোক কেউ এখান থেকে বঞ্চিত নয়, এর প্রতিফলন সবার প্রতি সমান। আর এটারই রুহানি দিক হচ্ছে এই যে সকল জাতির মধ্যে এলহাম পাওয়া যায়, সকল জাতির মধ্যে এমন মানুষ পাওয়া যায় যাদের সাথে আল্লাহ কথা বলেন এবং এলহাম করেন, এটার প্রয়োজন আছে আলাদা, শেষের দিকে আর একটু ব্যাখ্যা করব। সব জায়গায় মুজিজা প্রকাশিত হয়, এই জন্যই কোরআন শরীফে বলা হয়েছে ওয়াইম্মেন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, কোন জাতি নাই যেখানে আল্লাহ তাআলা কোন সতর্ককারী বা নবী পাঠান নাই, সূরা ফাতের 25। অর্থাৎ সব দিক থেকে মানে জাগতিকভাবে, বাহ্যিকভাবে, শারীরিকভাবে এবং রুহানিভাবে সকল দিক আল্লাহ তাআলার এই রব্বুল আলামিনের ব্যাপ্তি, এবং আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দান করছেন, রুহানিও তো দান করছেন আমরা মানি বা না মানি, সবকিছুকে তিনি জীবন দান করেন, তিনি জীবিত রাখেন এবং পূর্ণতা দান করেন, জাগতিকভাবে শারীরিকভাবে পরিপক্কতা এবং পুষ্টতা তিনি দান করেন। তারপরে আধ্যাত্মিক উন্নতি এটাও তো রাব্বুল আলামিনেরই বিষয়, মানে শুধু যে শারীরিক বিষয় তা না, শারীরিকভাবে আমরা পৃথিবীতে যা দেখছি আমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য পাচ্ছি, জাগতিকভাবে, বাহ্যিকভাবে, শারীরিকভাবে আমাদের শরীর আল্লাহ তাআলার এই রাব্বুল আলামিনের কল্যাণে পুষ্ট হচ্ছে এবং ভালো থাকছি আমরা, কিন্তু আধ্যাত্মিক উন্নতিরও ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই দিকটা কম মানুষ কম বিশ্বাস করতে চায় যে আধ্যাত্মিক বিষয় মানুষের প্রয়োজন, অত্যন্ত জরুরি বিষয় আধ্যাত্মিক বিষয়, যদি আধ্যাত্মিক উন্নতির ব্যবস্থা না হয় তাহলে তো মানুষের জন্য কল্যাণের কিছুই নাই। মানুষের উন্নতির জন্য আধ্যাত্মিক উন্নতি একান্ত জরুরি, মানবতার উন্নতির জন্য। একটু চিন্তা করলে দেখবেন যে মানুষ যদি আধ্যাত্মিক উন্নতি না করে তাহলে তো সে মানুষ হয় না, মানুষ তো তখনই হবে সে যখন সে আধ্যাত্মিক উন্নতি করবে। অন্য জীবজন্তু এবং মানুষের মধ্যে তফাত এটাই যে অন্য জীবজন্তুর রুহানি উন্নতি হয় না, মানুষের রুহানি উন্নতি হয়। তার পূর্বে রুহানি উন্নতির পূর্বে চারিত্রিক গুণাবলী তার মধ্যে সৃষ্টি হয়, এগুলো রাব্বুল আলামিনের বিষয়। হুজুর মসীহ মওউদ আলাইহিস সালাম বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন যেমন পৃথিবীতে খরা হয়, বৃষ্টি হয় না, তখন ফসল নষ্ট হয়ে যায়, এরপরে যখন বৃষ্টি নামে তখন আবার ফসল হয়, জমিন বা পৃথিবী আবার জেগে ওঠে, এটা হল জাগতিক উদাহরণ। কোরআন শরীফে বারবার বলা হয়েছে, হুজুর মসীহ মওউদ আলাইহিস সালাম এটাই বলেছেন। অনুরূপভাবেই মানুষের রুহানি উন্নতির জন্য আল্লাহ তাআলা এইভাবেই রুহানি বৃষ্টির ব্যবস্থা রেখেছেন, মানুষের জন্য রুহানি বৃষ্টি হয়, মানুষ রুহানি বৃষ্টি লাভ করে এবং মানুষ আধ্যাত্মিক উন্নতি করে। যদি আধ্যাত্মিক উন্নতি না হয় তাহলে তো মানুষ মানবতা লাভ করে না বা উৎকর্ষ লাভ করে না, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে না। স্মরণ রাখা দরকার যে মানুষের চারিত্রিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক ইমামের হাতে তথা নবী রসুলের হাতে, রাষ্ট্র বা জাতির উন্নতি, জাগতিক উন্নতি এগুলো স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি, বাণিজ্য, ব্যবসা এগুলো রাষ্ট্রনায়কের হাতে। আমি আবারও বলছি, জাগতিক উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, বাহ্যিক যে জাগতিক উন্নতি এগুলো রাষ্ট্রপ্রধানদের দ্বারা পরিচালিত হয়, কিন্তু রুহানি উন্নতি, আধ্যাত্মিক উন্নতি এটি রুহানি ইমামের দ্বারা পরিচালিত হয়। আমরা যদি রুহানি ইমামের সাথে সম্পর্ক না রাখি তাহলে আমরা আধ্যাত্মিক উন্নতি করতে পারি না। এই জন্যে যুগে যুগে নবী প্রেরণ করা হয়। আজকে আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার রুহানি বৃষ্টি আমরা লাভ করেছি এবং রুহানিয়াতের একটা সুপরিবেশ আমরা পেয়েছি। এখানে আমি অবশ্যই উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের এটা ভুললে চলবে না যে আমরা খলিফাতুল মসির হাতে বয়াত করেছি। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বয়াত করা জরুরি ছিল, অনুরূপভাবে মসিমান্দুল্লাহ আসলামের যুগে মসিমান্দুল্লাহ আসলামের হাতে বয়াত করা জরুরি, অনুরূপভাবে আজকের খলিফা আজকের যুগ খলিফার হাতে বয়াত করা জরুরি। এটা মনে করলে হবে না যে আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি, আমি তো মসিহ আলাইহিস সালামকে মেনেছি, আমি আরো অনেক কিছু করি, তো খলিফার সাথে সম্পর্ক না রাখলে চলবে, এটা ভুল হবে। আধ্যাত্মিক উন্নতির মূল কথা এটা যে আমরা হজরত খলিফাতুল মসিহ বা যুগ ইয়ামের হাতে বয়াত করে তার সাথে সম্পর্ক রাখি। আমাদের এই বয়াতকে মূল্যায়ন করতে হবে, বয়াতটা ভুলে গেলে চলবে না, বয়াত অত্যন্ত মূল্যবান জিনিস। আমাদের মনে রাখতে হবে যে এর চেয়ে বড় সৌভাগ্য একটা মানুষের জন্য আর হতে পারে না যে সে একজন রুহানি ইমামের হাতে বয়াত করে। আমাদের খলিফাতুল মসিহকে আল্লাহ তাআলা স্বয়ং নিয়োগ দিয়েছেন, আল্লাহ তাআলার সিফাতের বিকাশ তার দ্বারা ঘটতেছে, আল্লাহ তাআলার ইচ্ছার প্রকাশ এই পৃথিবীতে খলিফাতুল মসিহ দ্বারা ঘটতেছে। আজকে বা আজকের পরে যা কিছু ঘটবে পৃথিবীতে এবং ঘটতেছে এগুলো সব আল্লাহ তাআলা খলিফাতুল মসিহর মাধ্যমে এটাকে পরিচালনা করতেছেন। যারা আধ্যাত্মিক জগতের লোক তারা অবশ্যই খলিফাতুল মসিহর সাথে সম্পর্ক রাখে। আমাদের প্রত্যেক আহমদীর মনে রাখা দরকার যে অত্যন্ত মহব্বতের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে হযরত খলিফাতুল মসিহর সাথে সম্পর্ক রাখতে হবে। হযরত খলিফাতুল মসিহর দোয়াতে আমরা ধন্য, হযরত খলিফাতুল মসিহর দোয়ার কারণে আমরা আল্লাহর রহমত লাভ করি, হযরত খলিফাতুল মসিহর দোয়ার কারণে আমরা রাব্বুল আলামিনের সমস্ত রুহানি বরকত লাভ করি। আমরা যদি খলিফাতুল মসিহর দোয়া না পাই তাহলে আমরা অনেক কিছু থেকে বিরাট আকারে বঞ্চিত হব, রুহানিভাবে বঞ্চিত হব। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এমন কিছু করা উচিত না যাতে আমাদের বয়াত নষ্ট হয়। খুব ভালো করে মনে রাখার জিনিস, এই সৌভাগ্য কম মানুষের ভাগ্যে জুটে যে আমরা এমন একজন বুজুর্গ খলিফার হাতে বয়াত করেছি যার সাথে আল্লাহ কথা বলে এবং যাকে আল্লাহ নিয়োগ করেছেন এই যুগে ইসলামের বিজয়ের জন্য। অনুরূপভাবে যুগে যুগে বিভিন্ন জাতির মধ্যে আল্লাহ তাআলা জাতির সাথেও এই রাব্বুল আলামিনের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং সবাই লাভবান হয়েছে, মানে রাব্বুল আলামিন সবার জন্য, আফ্রিকানদের জন্য রাব্বুল আলামিন, আমেরিকানদের জন্য রাব্বুল আলামিন, চীনেদের জন্য রাব্বুল আলামিন, সমস্ত জাতির জন্য তিনি রাব্বুল আলামিন, প্রত্যেক যুগের জন্য তিনি রাব্বুল আলামিন। আদম আলাহ ইসলামের যুগে আদম আলাহিসের অনুসারীদের জন্য তিনি রাব্বুল আলামিন ছিলেন, মূসা আলাহ ইসলামের যুগে মূসা আলাহ ইসলামের অনুসারীদের জন্য তিনি রাব্বুল আলামিন ছিলেন, ফেরাউনের জাতির জন্য তিনি রাব্বুল আলামিন ছিলেন। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আরো গভীর বিষয়, সেটা আপনারা অনুধাবন করার চেষ্টা করেন, সবকিছু সারাক্ষণ আল্লাহর প্রশংসায় রত, রাব্বুল আলামিনের কারণ, মানে রাব্বুল আলামিনই এই ব্যবস্থা করছে যে তার তসবিহ তাহমিদের রত সমগ্র সৃষ্টি। আমাদেরকেও আল্লাহ তাআলার ইবাদতের রত এবং আল্লাহ তাআলার তসবিহ তাহমিদের রত থাকা উচিত, মগ্ন থাকা উচিত। এখন বলি যে এই রাব কি বলে আলম কি জিনিস, মানে জগৎ কি জিনিস, এখানে যে রাব্বুল আলামিন আলমের বহুবচন আলামিন, আলম কি জিনিস, আলম হলো সেই জিনিস যে যেই জিনিসটা সম্বন্ধে আমরা জানতে পারি, মানে যার অস্তিত্ব আছে, যার সম্বন্ধে খবর পাওয়া যায়, যাকে দেখা যায় এবং যার মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, সে হলো জগৎ। যেই বস্তুর দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় সেটা হলো আলম। তো এই হিসাবে দেখেন সৃষ্টির সবকিছুই সবকিছুর দ্বারাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আর যদি আপনি বড় আকারে দেখেন অর্থাৎ উম্মত এই কি বলে জগৎ আকারে তাহলে খুব সোজা হয়ে যায়। উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌরজগৎ ইত্যাদি বহু জগৎ আছে, কোনো জগৎই এমন নাই যেখান থেকে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ আমরা পাচ্ছি না। এরপরে ব্যক্তিগতভাবে আসেন, হযরত মসিহ আলাইহিস সালাম লিখছেন অভূতপূর্ব বিষয়, আমি বলবো যে ব্যক্তি তার প্রশংসায় ডুবে যায়, মানে আল্লাহর প্রশংসায় যে নিজেকে বিলীন করে, আল্লাহ তাআলার ইবাদতে যে নিজেকে বিলীন করে, তার মধ্যে আল্লাহ তাআলার রং এসে যায়, আল্লাহ তাআলার নূর এসে যায় এবং সে আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে নিজেকে বিলীন করে ফেলে, সেও আলম। ওই ব্যক্তি আলম যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীর বিকাশ ঘটেছে, যিনি নিজেকে নিঃশেষ করে দিয়েছেন আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে তিনি উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে তিনি উম্মত, অর্থাৎ তিনি এমনভাবে আল্লাহ তাআলার গুণাবলীকে নিজের মধ্যে ধারণ করেছেন, তার দ্বারা আল্লাহর গুণাবলীর বিকাশ ঘটেছে যে তিনি একাই উম্মত। অনুরূপভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলম, সারা জগতে যেভাবে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে, সারা জগতের সৃষ্টির রহস্য আপনি যদি বিচার করেন দেখবেন যে আল্লাহকে অস্বীকার করার সুযোগ নেই। অনুরূপভাবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও এই চার সিফাত বিকশিত হয়েছে। এত বড় কথা যে অনেক দীর্ঘ সময় দরকার যদি এক একটা বিশ্লেষণে যাওয়া যায়। মোটা কথা বলছি, মসিহ আলাইহিস লিখেছেন যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সিফাতের বিকাশ ঘটেছে এবং তিনি আল্লাহর নিদর্শন, তাকে দেখলে আল্লাহকে মানতে হবে, আল্লাহকে অস্বীকার করা যায় না, এই জন্য তিনি আলম, তিনিও একাও একজন আলম এবং তিনি তার জামাত নিয়ে অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাত নিয়ে তিনি একজন আলম। অনুরূপভাবে এরপরে মুসিব আহমদুল ইসলাম, তিনি আল্লাহর প্রতিনিধি, অনুরূপভাবে মুসিব আহমদুল ইসলাম, মুসিব আহমদুল ইসলামও একজন আলম। মুসিব আহমদুল ইসলামের দ্বারা আল্লাহ তালার সিফাতের বিকাশ ঘটেছে, আজকে সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উঠতেছে হযরত মুসিব আহমদুল ইসলামের মাধ্যমে। এগুলি হযরত মুসিব আহমদুল ইসলামের লেখার কথা। প্রথমে তো আমার বুঝতে অসুবিধা হয়তো যে এখানে কিভাবে হয়, কিন্তু এখন আমি বুঝি যে আসলে এটাই সত্য কথা। যেহেতু মুসিব আহমদুল ইসলাম এর নিজের কোনো অস্তিত্ব ছিল না, তিনি আল্লাহর মধ্যে বিলীন ছিলেন। মুসিব আহমদুল ইসলামের সবকিছুর মধ্যে আল্লাহ তালার সিফাতের বিকাশ ঘটেছে, আল্লাহ তালারই অস্তিত্বের বিকাশ ঘটেছে। মুসিব ইসলাম লেখার মধ্যে, মুসিব ইসলামের নামাজের মধ্যে, মুসিব ইসলামের বক্তৃতার মধ্যে, আর তার প্রতিফলন হলো এই যে দেখেন মুসিব আহমদুল ইসলাম তো একা ছিলেন, আজ পর্যন্ত কেউ সাহায্য করেনি জামাতে আহমদিয়াকে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত কেউ আহমদিয়া জামাতকে সাহায্য করেনি। প্রথম দিন থেকে যেদিন হযরত মুসিব আহমদুল ইসলাম 1890 সনে ঘোষণা দিলেন, তৌহিদের পতাকা উড়ান, বললেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, আমি ঈসা, সারা দুনিয়া তার বিরুদ্ধে হয়ে গেল। আজকে কি অবস্থা? সারা দুনিয়াতে 102টি দেশে আমাদের জামাত প্রতিষ্ঠিত। কিভাবে হলো, কে করলো? এটুকু বলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আল্লাহর চার এই যে বুনিয়াদি সিফাতগুলো এখানে বলা হয়েছে, রাব্বুল আলামিন, রহমান, রহিম, মালিক, ইয়াউমিদ্দিন, এই সিফাতের বিকাশগুলো মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম কাদিয়ানির মাধ্যমে ঘটেছে। তারই ফলে লাখ লাখ লোক তাকে গ্রহণ করেছে, আজকে কোটি কোটি লোক তাকে গ্রহণ করছে। আর এই যে আপনারা শুনলেন, আগেও শুনেছেন, আগেও জানেন যে আহমদীদের উপরে আল্লাহ তাআলার বাণী নাজিল হয়। আহমদীরা, অনেক আহমদী আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাক্ষাৎ পায়, আল্লাহর নিদর্শন দেখে, বিভিন্ন আকারে এটা হয়, স্বপ্নের আকারে হয়, বিভিন্ন আকারে হয়। এটা ওই রাব্বুল আলামিনের বিকাশ, এটা ওই মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম যে আল্লাহর একজন আলম, একজন জগৎ, তার মধ্যে যে আল্লাহ বিকশিত হয়েছে, তার মধ্যে আল্লাহ জাহির হয়েছেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে বিকশিত হচ্ছেন। এই কারণে তাকে যারা মেনেছে তারা এই কল্যাণে কল্যাণ মণ্ডিত হয়েছেন যে তারা আল্লাহর বাণী পান, আল্লাহর সান্নিধ্য পান, আল্লাহ সাহায্য পান, তাদের দোয়া কবুল হয়। তো যদি তা না হইতো তাহলে মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম কি করে সারা দুনিয়াতে বিস্তার লাভ করলেন? একজন ব্যক্তি যার সাহায্যকারী কেউ নাই, সবাই যার বিরুদ্ধে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব যার বিরুদ্ধে, সে একা কি করে বিস্তার লাভ করে? লাখ লাখ লোক তাকে মানে কেন? মুসিব ইসলামকে মানলে কি লাভ হয়? জাগতিকভাবে কোনো লাভ হয় না, বরং অনেক কোরবানি করতে হয়। কিন্তু মানুষ এই কোরবানির জন্য মুসিব আহমদুল ইসলামকে কেন মানে, যেহেতু তার মধ্যে আল্লাহর সিফাতের বিকাশ ঘটেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস যে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই একই ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ঘটেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিম ছিলেন, কিন্তু কি হলো, প্রথম 13 বছর নবুয়তের পরে মক্কায় কত কষ্ট স্বীকার করলেন, তারপরে কি হলো, মাত্র হিজরতের পরে 9 বছর পরে তিনি মক্কায় বিজয়ী বেশে আসলেন। কোথায় সেই দিন যেদিন মক্কায় হুজুর প্রথম নবুয়তের ঘোষণা দিলেন আর সবাই তার উপরে নির্যাতন চালালো, আর তারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। মক্কা শরীফের, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ক্ষমতা লাভ করলেন যে মক্কা বিজয় লাভ করেন এবং মূর্তি পূজাকে ভেঙে দিলেন। ওই যে এতিম সন্তান যে মাত্র 60 বছর আগে তিনি একেবারেই নিরুপায় ছিলেন, কে তাকে এত শক্তি দিল? মক্কার বাদশাহ তাকে কে বানালো? আরবের বাদশাহ তাকে কে বানালো? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বানিয়েছিলেন, আল্লাহ তাআলার বিকাশ, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে সাহায্য করেছিলেন। মানুষ মানে তাকে এই জন্যই গ্রহণ করেছিল, আর যারা গ্রহণ করে তারা তো অনেক মানুষ ছিল না, কোটি কোটি মানুষ ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মাত্র কয়েক হাজার মানুষ ছিল যারা এত বড় একটা বিজয় করতে, মানে যারা পৌত্তলিক, যারা যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো আখলাক নাই, চরিত্র নাই, তারা এইভাবে মাত্র কয়েক বছরের মধ্যে ওলিয়াল্লাহ হয়ে গেল, তারা তাদের উপর আল্লাহ এলাম হতো। এটা হলো ওই যে বললাম আলম, মানে মোহাম্মদ হযরত মুসিব আহমদুল বলছেন যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলম ছিলেন, তার মধ্যে সব সিফাতের বিকাশ ঘটেছিল, যার ফলে মানুষ এইভাবে তার দ্বারা উপকৃত হয়েছিল যারা তার হাতে বয়াত করেছিল। তা আমাদের এই বয়াতের রহস্যটা বুঝতে হবে যে আমরা যার হাতে বয়াত করেছি তিনি অত্যন্ত উঁচু দরের জিনিস, মানে আল্লাহ তাআলা বিশেষ ব্যক্তি, তার আল্লাহর প্রতিনিধি, যার হাতে বয়াত করলে আমরাও আল্লাহর সান্নিধ্য লাভ করি। এটা আমি বারবার বলবো যে আমরা যেন মনে রাখি যে আমাদের বয়াতের গুরুত্ব আমাদের ভুললে চলবে না। বয়াতকে কায়েম রাখতে হলে হযরত মুসিব আহমদুল ইসলাম, তারপর খোলাফাগণ যারা অতীত হয়েছেন সেই যুগে সেই আহমদিরা তার আনুগত্য করেছেন এবং কল্যাণ মণ্ডিত হয়েছেন। আমরা অনেকে দেখেছি খলিফা সালেহ রহমতুল্লাহকে দেখেছি, তার হাতে আল্লাহ তালার সেফাতের বিকাশ কিভাবে ঘটেছে বা দুনিয়াতে কিভাবে পরিবর্তন এসেছে খলিফা সালেহ রহমতুল্লাহর মধ্যে। এরপরে খলিফা রাবে দেখলাম, খলিফা এখন খামেজকে দেখতেছি, আপনারা যারা আরো সিনিয়র আছেন তারা খলিফা সানির যুগ দেখেছেন। আমরা তো দেখতে আসি যে আল্লাহ তালা কিভাবে খলিফার মাধ্যমে এই কাজটা করেন। এটা রাবুল আলমিনের ব্যাপার, ওই যে সমস্ত জাতিগুলোকে আল্লাহ তালা তার ওই যে রব্বুল আলামিনের গুণ লালন পালনকারী, আল্লাহ তাআলা সবাইকে লালন পালন করেন, সবাইকে মানে মামুলি জিনিস থেকে অনেক উপরে নিয়ে যান। মানে একটা মানুষ যে শিশু জন্মগ্রহণ করে সে তো কিছু না, কিন্তু সে এত বড় মানুষ হয়ে যায়। এই যে রব্বুল আলামিনের কথা আমি যেটা বললাম, অনুরূপ প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা এইভাবে পূর্ণতা দান করেন। তা আমরা দেখতেছি যে আমরা মানুষ রব্বুল আলামিনের বা আল্লাহর সিফাতের যে বিকাশের কল্যাণ লাভ করছি, এটা আমাদের ইমামের মাধ্যমে লাভ করছি, আর আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। মুসিম আসলাম লিখেছেন যে যেমন বৃষ্টি হলে দুনিয়াতে আবার ফসল উৎপন্ন হয়, বৃষ্টির ফলে শস্য ইত্যাদি উৎপন্ন হয়, অনুরূপভাবে এই রুহানি জগৎ যে যারা ইমামের হাতে বয়াত করে তারা রুহানি বৃষ্টি লাভ করে এবং তারা এইভাবেই কল্যাণমণ্ডিত হয়। এখানে হযরত মুসিম আসলাম কোরআন শরীফের আয়াত এনেছেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল ফিল আখিরা। এটা অত্যন্ত রহস্যজনক বিষয় যে আল্লাহ তালা তকদির, এটা মুসিম আসলামকে কে মানলো কে মানলো না এটা নিয়ে মোটেই চিন্তিত হয় না, এটা আল্লাহ তালার অটল তকদির, এটা কোনোদিন লঙ্ঘন হতে পারে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আমার আলহামদুলিল্লাহ মানে আমার হামদ দুইবার বিরাট আকারে বিকশিত হবে, একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার মসীহ মুহাম্মদের যুগে হতেই হবে। এই দুই যুগে রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরাটভাবে সারা দুনিয়াতে বিস্তার লাভ করবে এবং দুনিয়ার মানুষ দেখবে যে রাব্বুল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লামের যুগে হয়েছে, সাহাবা কেরাম এবং পরবর্তীতে খোলাফায়ে কেরামের মাধ্যমে, আজকে ইমাম মাহদী আলাইহিস মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেড় হাজার বছর পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের বিকাশ আমরা দেখতেছি। এই যে লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, মুসিম আসলাম বলছেন যে আল্লাহ তালা এটা অটল তকদির, মুসিম আসলামের যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে একবার এটা ঘটার কথা ছিল আর আজকে মুসিম আলাইহিস মাধ্যমে এটা ঘটছে। মোহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে আল্লাহ সাহায্য করেছিলেন অলৌকিকভাবে, আজকে ইমাম মাহদী আলাইহিস আসার প্রয়োজন কি ছিল? হয়তো কেউ মনে কেউ হয়তো এটা গুরুত্ব না দিবে, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে মুসিম আসলাম বলতেছেন রাব্বুল আলামিন কি যে সময়ে বৃষ্টি দেয়, আবার মাঝে মাঝে খরা হয়, আবার মাঝে মাঝে বৃষ্টি হয়। আরো মুসিম আসলাম বলছেন যে এই যে সূর্য এই যে চন্দ্র এগুলো আসলে নিজেরা কিছু না, সূর্য চন্দ্র কিছু না, আল্লাহ তালারই ক্ষমতার বিকাশ। আল্লাহ তালা সূর্যকে একটা উদ্দেশ্য নিয়ে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সূর্য তার কাজ করছে। সূর্য আমাদের দিনে আলো দেয়, সূর্যের ফলে আমরা জীবিত থাকি, সূর্যের ফলে গাছপালা এই উদ্ভিদ জগৎ এগুলি জীবন লাভ করে, এরকম সবকিছুর উপরে এটার প্রভাব রয়েছে। রাত্রে চাঁদ আমাদেরকে আলো দেয়, ওইটাও দরকার আছে, ফসল পাকার জন্য ফল পাকার জন্য রাত্রে চাঁদের আলোর দরকার আছে, এগুলি রব্বুল আলামিনের বিকাশ। অনুরূপভাবে এই যে রুহানি জগতে ইমামের হাতে যেভাবে মানুষ বায়াত করে উপকৃত হয়, তো এটা দুইভাবে হযরত মুসিম আসলাম যে দুই যুগে এটা ঘটনা ঘটার কথা, একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা এই যে প্রথম চারটা সিফাত এটা এইভাবে এত ব্যাপক আকারে এত প্রকাশিত আকারে কোনোদিন পৃথিবীতে ঘটে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে যেটা ঘটছে আর আজকে মুসিম আসলামের যুগে যেটা ঘটছে, তা আমরা ভাগ্যবান যে আমরা এই যুগ পেয়েছি এবং আল্লাহ তাআলার সান্নিধ্য আমরা লাভ করতে পারি এবং করি। হযরত মুসিম আসলাম বিভিন্ন কথা মানুষ বলা অপবাদ দেয়, আজকে আসার দরকার কি ছিল আমি যেমন বললাম, ওই যে উদাহরণ দিচ্ছেন মুসিম আসলাম যে খরা হয় খরার পর বৃষ্টি হয়, রুহানি জগতে নবী কখন আসেন? যখন রুহানি অন্ধকার হয় অর্থাৎ গুমরাহী হয়, মানুষ আল্লাহকে ভুলে যায়, মানুষ আল্লাহকে ভুলে যায় তখন নবী আসেন। যেহেতু ওইটা ওই খরার মতো জাগতিকভাবে খরা হয়, খরার পরে বৃষ্টি আসা জরুরি, অন্যভাবে গুমরাহির পরে হেদায়ত আসা জরুরি, নাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মানে আল্লাহ তাআলা তাআলা রাব্বুল আলামিন নন, যদি খরার পরে বৃষ্টি না আসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নন, গুমরাহির পরে হেদায়ত না আসলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেড় হাজার পরে আজকে ইমাম মাহদীর প্রয়োজন কি? প্রয়োজন হলো এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান গরিমা আজকে দুনিয়া ভুলে গেছে। মুসলমানরা পর্যন্ত এমন কথা বলতেছে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। আজকের মুসলমানরা বলতেছে তরবারির জোরে ইসলাম বিকাশিত বিস্তার লাভ করেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধারণ করেছিলেন ইসলামের বিজয়ের জন্য। বিখ্যাত মৌলানা মওদুদী সাহেব তিনি লিখেছেন যে মদিনাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকাল মার খাওয়ার পরে মদিনায় গিয়ে তিনি তরবারি ধারণ করলেন, এক হাতে কোরআন নিলেন এক হাতে তরবারি নিলেন, এটা কোরআন না মানলে আমি মেরে ফেলবো, এইভাবে ইসলামের বিচার। এটা মৌলানা মওদুদী সাহেবের লেখা, এরকম উনি একা না, সমগ্র জগতই বলতে গেলে এই দিকে চলে গেছে, যারা শত্রুরা তারা এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিকৃত করেছে। আজকে যদি ইমাম মাহদী না আসতেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিষ্কার করার কেউ ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীকে দুনিয়ার সামনে তুলে ধরার কেউ ছিল না। আমি আশ্চর্য হই যে মানুষ কথাগুলি কেন চিন্তা করে না, চিন্তা করেন যে আজ যদি ইমাম মাহদী না আসতো তাহলে দুনিয়ার অবস্থা কি হতো, যে যুগে ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছিলেন সেই যুগে এই ভারতে লাখ লাখ লোক খ্রিস্টান হচ্ছিল, মুসলমান আলেমরা খ্রিস্টান হচ্ছিল, মানে এগুলি গোপন কথা না। বড় বড় মৌলানা, মৌলানা আব্দুল আথম, পাদ্রী আব্দুল হক সিরাজউদ্দিন খ্রিস্টান ইত্যাদি, এরা বড় বড় মৌলানা, এরা বই লিখেছে ইসলামের বিরুদ্ধে। মৌলানা খ্রিস্টান হওয়ার পরে বই লিখেছে, এগুলি সব প্রকাশিত এবং বই আকারে ছাপা, ওই যুগের পত্রপত্রিকা ছাপা। আজকে হয়তো কিছুদিন বেশি দেরি হয়ে গেছে, তো যে অবস্থা সৃষ্টি হয়েছিল যে মুসলমান আরেমরা খ্রিস্টান হচ্ছিল, যদি মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম ইমাম মাহদী না আসতেন তাহলে ইসলামের অবস্থা কি হতো আজ? আপনি খ্রিস্টানদের বইপত্র উঠায় দেখেন, তারা বলছে যে আগামীতে কিছুদিনের মধ্যে, আগামীতে কিছুদিনের পরে ওই না তেহরানে কোনো ইসলামী পতাকা উঠবে, না সৌদি আরবে, না ইন্ডিয়াতে মুসলমান বলতে কিছু থাকবে না। মুসলমানদের চেহারা দেখার যদি কেউ শখ করে এই ইন্ডিয়াতে, তার শখ পুরা হবে না। ওই যুগে মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম আবির্ভূত হলেন, আর সেই যুগে আবির্ভূত হওয়া দরকার ছিল। যদি মির্জা গোলাম মোহাম্মদ সাহেব আবির্ভূত না হতেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা যেত কোথায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার জন্য তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার যখন এই দিন আসবে, যখন ইসলাম এইভাবে কালিমাযুক্ত হবে বা কাদায় ডুবে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম এসে আবার উদ্ধার করবে। এটা রাব্বুল আলামিনের বিষয়, আমি এমনিই জোর করে বলতেছি না। রাব্বুল আলামিন যদি আল্লাহ হন তাহলে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরে যখন ইসলামের এই বদনামী হচ্ছিল তখন একজন ইমাম, একজন ইসলামকে উদ্ধার করার জন্য আসার দরকার ছিল। যুগে যেটা যুগে যুগে এটা হয়ে আসছে। সবচেয়ে বড় কথা হলো মুসলমানরা কেন চিন্তা করে না যে ইসলাম কি আল্লাহ তাআলা কি শক্তিশালী না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশ্রেষ্ঠ রসুল নন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাতামুন নবীন নন, কোরআন কি মানে সবচেয়ে বড় বিধান নয়, কোরআনের পরে কি আর কোন বিধান আসবে? এই কোরআন এসে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়া শেষ হয়ে যাবে আর দুনিয়ার অধিকাংশ মানুষ কোরআন মানবে না, এটা হতে পারে না। আবার আমি বলছি যে দুনিয়া এইভাবে সমাপ্ত হতে পারে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোরআনকে দুনিয়ার মানুষ না মানবে। তো দুনিয়াকে কোরআন মানানোর কি ব্যবস্থা? যদি আহমদিয়াতকে বাদ দেন, বাকি মুসলমানরা কি করেছে ইসলামের জন্য বিগত 100-150 বছরে বা আরো 500 বছরে? ইসলামের বদনামী ছাড়া তো কিছু করে না, ইসলামকে ছেড়ে দিয়েছে। এটা আমাদের, আমরা সাধারণত এরকম কথা বলি না, আজকে মুসলমানদের কি অবস্থা? কিন্তু হাদিসে লেখা আছে মুসলমানরা কোরআন ভুলে গেছে, কোরআনকে পিঠে পিঠের পিছে ফেলে দিয়েছে, কোরআনেও লেখা আছে, হাদিসেও লেখা আছে। তো হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই যুগে আসা একান্ত জরুরি ছিল যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হয়ে থাকে। আরো বহু আয়াত আছে, যেমন বললাম যে লাহুল হামদু ফিল উলা ওয়া ফিল আখিরা, দুইবার কমসে কম আলহামদুলিল্লাহর বিকাশ ঘটবে, মানে সারা দুনিয়ার মানুষ বলতে বাধ্য হবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই এই সৃষ্টি এমনি এমনি না, আর সৃষ্টি যা খুশি করতে পারে না, এটা নিয়ন্ত্রণ কর্তা আছে, এটার একজন অধিপতি সর্বাধিপতি আল্লাহ তাআলা আছেন রাব্বুল আলামিন, তিনি সবকিছু কন্ট্রোল করেন। ঠিক আছে, তিনি সুযোগ দেন কিছু গুমরাহির, কিন্তু তাই বলে যে গুমরাহিটাই বিজয় লাভ করবে এটা হতে পারে না। কোরআন শরীফ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে, তৌহিদকে না মেনে, আল্লাহর ইবাদত না করে এই দুনিয়া ধ্বংস হতে পারে না। একবার কমসে কম সারা দুনিয়ার মানুষকে তৌহিদে আসতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে, কুরআন শরীফ পড়তে হবে। ইমাম মাহদীর আসার শুধু এইটাই কারণ, ইমাম মাহদী আলাদা কিছু না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যা চেয়েছিলেন ওইটারই পূর্ণতা এই যুগে সারা বিশ্বে, যেহেতু এখন যুগের অবস্থা ভিন্ন। আগের যুগে তো রেডিও টেলিভিশন ছিল না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই যুগে এটা সম্ভব ছিল না, মানে সারা দুনিয়ার বুকে ইসলামের বিস্তার। আজকে অবস্থা অনুসারে এই অবস্থা ঘটেছে যে আজকে ইসলামের বিস্তার বা সারা দুনিয়ার মানুষকে ইসলাম বোঝানো সম্ভব, টেকনোলজি এসে গেছে, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেন। জামাতকে কিভাবে আল্লাহ তাআলা সাহায্য করে দেখেন, যেখানে হযরত খলিফাতুল মসীহ যান সেখানে মানুষ তার প্রতি কিভাবে ইয়া হন, মানে শ্রদ্ধায় ভরে যান। তো আমরা, আমাদের খুবই উচিত হবে, আমাদের এই ভুল করা উচিত না, আমরা অবশ্যই হযরত সাহেবের প্রতি, মানে খলিফাতুল মসীহর প্রতি যেন আমরা আন্তরিকতা রাখি, আমরা যেন তাকে ভালোবাসি। আমি আবারও বলছি যে খলিফাতুল মসীহকে আপনি যত ভালোবাসবেন, যত শ্রদ্ধা তার জন্য রাখবেন, যত আনুগত্য করবেন, আপনি তত বেশি তার দোয়ায় প্রভাবিত হবেন। মনে রাখেন আমাদের দোয়া আমাদের ইবাদত কিছু না যদি আমরা হযরত খলিফাতুল মসীহর দোয়া না পাই, এটা অত্যন্ত জরুরি কথা। খলিফাতুল মসীহর দোয়া ছাড়া আমাদের কোনো ইবাদত কাজে লাগবে না। আল্লাহ করুন আমরা যেন বিষয়টা বুঝতে পারি। আমি আর লম্বা করছি না, আমার যতদূর বলার ছিল আমি মনে করি যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন হওয়ার কারণেই যুগে যুগে নবীরা আসেন, রাব্বুল আলামিনের হওয়ার কারণেই মানুষকে আল্লাহ তাআলা দিনে দিনে উন্নতির দিকে নিয়ে আসতেছেন। একদিন অবশ্যই সবাই মুসলমান হবে এবং কোরআন শরীফকে মানবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবনে যে আমরা মূল্যবান সম্পদ লাভ করেছি অর্থাৎ খলিফাতুল মসীহর হাতে বয়াত, খলিফাতুল মসীহ বায়াতের মাধ্যমেই আমরা মসীহ মওউদের হাতে বয়াত, এর মাধ্যমেই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তালা করুন আমরা যেন এই মূল্য অমূল্য সম্পদকে আমরা যেন রক্ষা করতে পারি, আমরা যেন খলিফার দোয়া লাভ করতে পারি। আজকে ভাগ্যক্রমে সব জিনিস একসাথে হয়ে গেছে, খুতবার মধ্যে এই জিনিস ছিল, আমাদের আমির সাহেব এই কথাই বললেন, আমার বক্তৃতার বিষয় এটা। আল্লাহ তালা আমাদের তফিক দান করুন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।